exclusively on FusionBD.com.
Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. Sunday Suspense. Shuru Matro, Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটি কাহিনী রেশমি ফাঁস। নিহার রঞ্জন গুপ্তর জন্ম ১৯১১ সালে অবিভক্ত বাংলার যশোর জেলায়। বাংলা সাহিত্যকে তিনি কিরিটি রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন, কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে। কলকাতার কা মাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন তিনি। স্কিন স্পেশালিস্ট হিসেবে নাম করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহার বাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে কাটান। তার কিছু বিখ্যাত গ্রন্থ কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনি, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। তার মৃত্যু হয় ১৯৮৬ সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত কিরিটি রায় এই বইটি থেকে। প্রধান চরিত্রে সাধু শেখর, সুনয়না দেবী, অমিয়, বিজয় শেখর, বিনয় শেখর এবং কিরিটি রায়। গল্প পাঠে মীর, দীপ, অনির্বাণ, অভিষেক এবং শঙ্করী প্রসাদ মিত্র। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে রেশমি ফাঁস। রাত্রির কালো অন্ধকার, সমস্ত বাড়িটা যেন রাত্রির এই ঘন অন্ধকারে একেবারে নিঃশেষে হারিয়ে গিয়েছে। ওপরের দালানের বড় ঘড়িটায় ঢং ঢং করে ১২টা বাজল। ঠিক সেই সময় একার্ত চিৎকার। চিৎকারটা হঠাৎ জেগে উঠেই যেন আচমকা আবার মিলিয়ে গেল রাত্রির নিস্তব্ধতায়। মনে হল কে যেন সেই চিৎকারের শব্দটাকে মুহূর্তে গলা টিপে থামিয়ে দিল। বিজয়বাবু বলতে লাগলেন,
চিৎকারের শব্দে প্রথমটায় আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম, তারপর ধীরে ধীরে নিজের সত্তাকে ফিরে পেলাম। সব আবার তখন স্তব্ধ নিঝুম হয়ে গেছে।
তারপর বিজয়বাবুর মুখের দিকে চেয়ে কিরিটি করল প্রশ্নটা।
তারপর ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। সুইচ টিপে আলোটা জ্বালালাম, কিন্তু আশেপাশে সন্দেহজনক কোনো কিছুই দেখতে পেলাম না। সামনেই নিচে নাম্বার সিঁড়ি, রাত্রেও সিঁড়িতে আলো জ্বলে। সিঁড়ি দিয়ে নিচে নামলাম, সেখানেও কিছু দেখতে পেলাম না। আবার উপরে উঠে এলাম। সকলের ঘরই তখন ভেতর থেকে দরজা বন্ধ। একটু আগের আর্ত চিৎকারের শব্দে কারুর ঘুম ভেঙেছে বলে মনে হল না। নিজের ঘরে এসে আবার দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। নানা চিন্তায় মন আচ্ছন্ন, কাজেই একসময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বিনয়ের ডাকে ঘুম ভাঙল। উঠে দরজা খুলে দিতেই সে হাউ হাউ করে কেঁদে উঠে বলল,
সর্বনাশ হয়ে গেছে দাদা, জ্যাঠামশাইকে কে খুন করেছে।
খুন করেছে সে কি?
হ্যাঁ দেখবে, এসো তাড়াতাড়ি এসো।
বিনয়ের সঙ্গে জ্যাঠামশাইয়ের ঘরে গেলাম। সকলেই সেখানে উপস্থিত। চাকর বাকররাও দরজার বাইরে জটলা পাকাচ্ছে। ঘরের মধ্যে ঢুকে দেখি যে আরাম কেদারায় জ্যাঠামশাই বেশিরভাগ সময় শুয়ে বিশ্রাম করতেন, তার উপরেই জ্যাঠামশাইয়ের প্রাণহীন অসার দেহটা এলিয়ে পড়ে আছে। গলায় একটা রেশমি সুতোর ফাঁস শক্ত করে আটা। চোখ দুটো ঠেলে কোটর থেকে বেরিয়ে এসেছে বিভৎস। সমস্ত মুখখানা একেবারে নীল হয়ে গেছে। ঠোঁটে ঠোঁট চাপা আর ঠোঁটের পাশ দিয়ে কালো রক্তের ফেনা গড়াচ্ছে। দুপাশ দিয়ে হাত দুটো অসহায়ভাবে ঝুলছে। মৃতদেহ ঘিরে সকলে চারপাশে দাঁড়িয়ে, সে দৃশ্যে সকলেই স্তম্ভিত বিমূঢ়। পিতার অধিক ছিলেন জ্যাঠামশাই আমাদের সকলের কাছে, ব্রহ্মচারী মানুষ, ভাইপোরা আমরাই ছিলাম তার সব। এই 32 বছরে কখনো দুঃখের ছায়া দেখিনি। জীবনে যার চেয়ে বড় আপনার জন্য আর কেউ ছিল না, যার চেয়ে বেশি কাউকে ভালোবাসিনি তার নৃশংস মৃত্যু। কতখানি অভিভূত হলাম আপনাকে বুঝিয়ে বলতে পারব না মিস্টার রায়। বিজয়বাবুর দুচোখ জলে ভরে এল।
আচ্ছা বিজয়বাবু, সাধারণত আপনি কত রাতে শুতে যান?
কিরিটি প্রশ্ন করে। আমি একটু তাড়াতাড়ি ঘুমাই, রাত্রি 10টার বেশি বড় একটা জাগি না। জীবনের দীর্ঘ 30টা বছর রেশমের ব্যবসায় সাফল্য ও লক্ষাধিক টাকা উপার্জন করে আজ যখন শশাঙ্ক চৌধুরী জীবনে সুপ্রতিষ্ঠিত, তখন শেষে এমনই রেশমি সুতোর ফাঁসে প্রাণ দিয়ে গেলেন। কি নির্মম, কি মর্মঘাতী! যে রেশম তার জীবনের যশ, মান, অর্থ, প্রতিপত্তি এনেছিল, সেই রেশমই অকস্মাৎ এক রাত্রে তার জীবনান্ত ঘটাল। এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? ছোট ছোট 3টি অনাথ ভাইকে নিয়ে যেদিন শশাঙ্ক শেখর পিতৃহীন হন, বয়স তখন তার মাত্র 21 বছর। শশাঙ্কর এক দূর সম্পর্কীয় মামা বহরমপুরে রেশমের কুঠিতে কাজ করতেন। শশাঙ্ক বিএসসি পাশ করেছিলেন। মামার আহ্বানে বহরমপুরে গিয়ে রেশম কুঠিতে সামান্য 50 টাকা মাইনের চাকরি নিলেন। রেশম কুঠির সত্ত্বাধিকারী ছিলেন এক খ্রিশ্চান সাহেব। অধ্যবসায়, পরিশ্রম এবং বুদ্ধির জোরে শশাঙ্ক শীঘ্রই সাহেব সত্ত্বাধিকারীর দৃষ্টি আকর্ষণ করলেন। বৈজ্ঞানিক উপায়ে তিনি উন্নত ধরনের রেশম প্রস্তুত করবার পন্থা আবিষ্কার করলেন এবং সে রেশম বাজারে বহুমূল্যে বিক্রি হতে লাগল। শশাঙ্ক শেখরের কপাল গেল ফিরে। ছাত্রজীবনে পিতার আকস্মিক মৃত্যুতে উচ্চশিক্ষার আশা অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল। সে দুঃখের তার সীমা ছিল না। সেই অঙ্কুরে বিনষ্ট আশাকে তিনি সাফল্যমণ্ডিত করতে চাইলেন ছোট 3 ভাই মধুশেখর, শম্ভু শেখর ও সাধু শেখরকে নিয়ে। 3 ভাইয়ের মধ্যে শম্ভু শেখরের বুদ্ধি ছিল বেশি, কিন্তু হঠাৎ একদিন অতর্কিতে তার মৃতদেহ তাঁরই শয়নকক্ষে পাওয়া গেল। মৃত্যুর কারণ জানা গেল না। অস্বাভাবিক মৃত্যু বলে পুলিশ সন্দেহ করেছিল, কিন্তু কেলেঙ্কারির ভয়ে শশাঙ্ক শেখর টাকা দিয়ে অনেক চেষ্টা চরিত্র করে গোপনে সব মিটিয়ে নিলেন। কিন্তু সেদিন শশাঙ্ক শেখর টাকা ঢেলে গৃহের যে কলঙ্ক মুছে ফেলে দিতে চেয়েছিলেন, জীবনের যে কালো পৃষ্ঠাটা ভুলে যেতে চেয়েছিলেন, সত্যিই কি তা মুছে গেল? শম্ভু শেখরের মৃত্যুর প্রায় 8-10 বছর পরে ক্রমে শশাঙ্ক শেখরের রেশমের ব্যবসা বড় হয়ে উঠেছে, ব্যাংক ব্যালেন্স ক্রমে স্ফীত হয়ে উঠেছে। একা শশাঙ্ক শেখর সব দিক দেখে উঠতে পারেন না, বয়সও যথেষ্ট হয়েছে। একরকম বাধ্য হয়েই তাকে মধু শেখরকেও ব্যবসার মধ্যে টেনে নিতে হল। ইতিমধ্যে মধু শেখর আর সাধু শেখরের বিয়ে দিয়েছিলেন। মধুর 2টি ছেলে, সাধুর 1টি। ছোটবেলা থেকেই সাধুর লেখাপড়ার দিকে তেমন কোনোদিনই আকর্ষণ ছিল না। কোনোমতে ম্যাট্রিক পাশ করলেও আইয়ের গণ্ডি সে উতরোতে না পেরে তাস, পাশা ও আড্ডা দিয়ে সময় কাটাতে লাগল। শশাঙ্ক মনে মনে দুঃখ পেলেও মুখে কিছু বললেন না ছোট ভাইকে। মধুর বড় ছেলে বিজয়ের যখন 21 বছর বয়স, সেই সময় হঠাৎ আবার একদিন মধুশেখর দুর্দান্ত কলেরা রোগে 4 ঘন্টার মধ্যে মারা গেলেন। বিজয়ের ছোট ভাই বিনয়ের বয়স তখন 16 বছর। মধুর মৃত্যুতে শশাঙ্ক বড় বেশি আঘাত পেলেন, কিন্তু অত্যন্ত চাপা মানুষ বলে তেমন বোঝা গেল না। দ্বিগুণ উৎসাহে যেন তিনি ব্যবসার মধ্যে ডুবে গেলেন। ভেতরে ভেতরে কিন্তু শশাঙ্ক শেখরের প্রাণ শক্তি ক্ষয় হয়ে আসছিল। অবশেষে একদিন শশাঙ্ক শেখর বিশ্রাম নিতে বাধ্য হলেন। কারবার দেখাশোনা করতে লাগল মধুর বড় ছেলে বিজয় এবং সাধুর একমাত্র পুত্র অমিয়। কলকাতার অফিস দেখাশোনা করত সাধু, তবে সে শুধু নামে। বিনয়ই বেশিরভাগ সময় কাকার সঙ্গে থাকত এবং কলকাতার অফিসের যা কিছু তাকেই দেখতে হত। গড়িয়াহাটা অঞ্চলে শশাঙ্ক শেখরের মস্ত বড় বাড়ি। বিজয়, বিনয় আর অমিয় সকলেই অবিবাহিত। সাধুর স্ত্রী সুনয়নী দেবী কলকাতার বাড়িতে সর্বময়ী কর্ত্রী। ইদানিং শশাঙ্ক শেখরের জীবন নিরুদ্বেগে কাটছিল গত ক'বছর ধরে। হঠাৎ এই দুর্ঘটনা। এবার কিন্তু আর পুলিশকে ফাঁকি দেওয়া গেল না। পুলিশ এলো, তদন্ত শুরু হল। এ বাড়ির সঙ্গে আগেকার একটা ঘটনাকে কেন্দ্র করে কিরিটির আলাপ পরিচয় হয়েছিল এবং ক্রমে শশাঙ্ক শেখরের সঙ্গে ও এ বাড়ির সকলের সঙ্গেই, এমনকি সুনয়নী দেবীর সঙ্গেও যথেষ্ট আলাপ এবং সৌহার্দ জমে ওঠে কিরিটির। ইদানিং কিরিটির সকালবেলাটা রোজই প্রায় 2-3 ঘন্টা করে শশাঙ্ক শেখরের প্রকাণ্ড লাইব্রেরি ঘরে বসে বই পড়ে আর শশাঙ্ক শেখরের সঙ্গে আলাপ আলোচনায় কাটিয়ে যেত। সেদিনও রোজকার মতো সকালবেলায় বাড়িতে এসে কিরিটি শশাঙ্ক শেখরের আকস্মিক মৃত্যু সংবাদে স্তম্ভিত বিমূঢ় হয়ে গেল। দিন দুই আগে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিজয় আর অমিয় কলকাতার বাড়িতে এসেছে। বিজয়ের মুখেই কিরিটি আনুপূর্বিক সমস্ত ঘটনা শুনল।
পুলিশ ওপরের ঘরে আছেন না বিজয়বাবু?
কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ, লালবাজার থেকে ইন্সপেক্টর মফিজউদ্দিন তালুকদার সাহেব এসেছেন।
তালুকদার এসেছে? চলুন ওপরে যাওয়া যাক, হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন।
বিজয়বাবুর সঙ্গে কিরিটি এসে দোতলায় যে ঘরে মৃতদেহ আছে, অর্থাৎ শশাঙ্ক শেখরের শয়ন কক্ষে প্রবেশ করল। কিরিটিকে দেখে তালুকদার এগিয়ে এল।
আরে কিরিটি, তুমি এখানে?
এদের সঙ্গে আমি বিশেষ পরিচিত।
বলতে বলতে কিরিটি তখনও যেখানে আরাম কেদারার উপর শশাঙ্ক শেখরের নিষ্প্রাণ অসার দেহটা পড়েছিল সেইখানে এসেই দাঁড়াল। 24 ঘন্টা আগেও ও দেহ প্রাণ প্রাচুর্যে ভরপুর ছিল। মাত্র 24 ঘন্টার ব্যবধান। এই তো জগৎ, এই তো জীবন। মৃত্যু তার কঠোর হিম শীতল স্পর্শে এই দেহের সমস্ত অহংকার, সমস্ত গৌরব যেন শোষণ করে নিয়ে গেছে, একেবারে নীল হয়ে গিয়েছে। কিরিটি হঠাৎ ঝুঁকে পড়ে কেদারার পাশে অসহায়ভাবে ঝুলন্ত শশাঙ্ক শেখরের একটা হাত তুলেই ছেড়ে দিল। নিজের মনে সে বলে উঠল,
রিগামটিস সেট ইন করেছে দেখছি।
তারপর মৃতদেহের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আরাম কেদারার সামনেই একটা ছোট টিপয়, একটা ঢাকা না দেওয়া কাঁচের গ্লাসে তখনও দেখা যাচ্ছে অর্ধেকটা জল।
রাতে উনি শোবার আগে জল খেতেন না?
হ্যাঁ, ডায়াবেটিসের রোগী হলেও রাত্রে শোয়ার আগে জল খাওয়া জ্যাঠামশায়ের দীর্ঘদিনের অভ্যেস ছিল। মৃতদেহের পায়ের দিকে তাকিয়ে কিরিটি আবার প্রশ্ন করল,
ওর স্লিপার দুটো কোথায়? দেখছি না যে।
কিরিটির কথায় সকলেরই সেদিকে নজর পড়ল। সত্যি তো, শয়নকক্ষে নিয়মিত যে ঘাসের স্লিপার জোড়া উনি ব্যবহার করতেন সেটা আরামকেদারার আশেপাশে কোথাও নেই। স্লিপার জোড়া ঘরের মধ্যে কোথাও দেখাই গেল না।
আচ্ছা, মৃতদেহ প্রথম কে দেখেছে?
এবারে বিনয় কথা বলল।
জ্যাঠামনি চাকর হরেকেষ্ট।
ও, তাকে একবার ডাকুন তো।
হরেকেষ্টকে ডেকে আনা হল। লোকটার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি, দেহে সবে যেন ভাঙন ধরেছে, বেঁটে খাটো আঁটসাঁট চেহারা, পরনে ধূপদুরস্ত ধুতি আর ফতুয়া গায়ে।
তোমার নাম হরেকেষ্ট?
তালুকদার প্রশ্ন করে।
আগে হ্যাঁ হুজুর।
হরেকেষ্ট কিরিটির বিলক্ষণ পরিচিত। কিরিটি সোজা সুজি প্রশ্ন শুরু করে।
হরেকেষ্ট, ব্যাপারটা আমাকে সব খুলে বলো তো।
রোজ খুব সকালে কর্তাবাবু প্রথমে এক গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস খেতেন, আপনি তো জানেন রায়বাবু। আজ ভোরে গরম জল নিয়ে এসে ঘরের দরজা ভেজানো দেখে ঠেলতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ।
দরজা বুঝি খোলাই থাকতো?
হ্যাঁ, কর্তাবাবু কখনো দরজা বন্ধ করে তো রাখতেন না।
তারপর
তো বাবুকে ডেকে যখন কোনো সাড়া পেলাম না, তখন ভাবলুম বাবু হয়তো ঘুমোচ্ছেন। ক্রমে বেলা যখন সাতটা বাজল, কর্তাবাবুর ঘরের দরজা খুলল না, মনে কেমন সন্দেহ হল। আজ একুশ বছর এ বাড়িতে চাকরি করছি, তেমন তো কখনো হয় না। কর্তা নিয়মিত কি শীত কি গ্রীষ্ম ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন, ঘরের দরজাও কখনো বন্ধ থাকে না। তড়িঘড়ি গিয়ে তখন ছোটবাবুকে ডাকলাম, ছোটবাবু তখন ঘুম থেকে উঠে সবে চা খাচ্ছেন, আমার কথা শুনে তাড়াতাড়ি ছুটে এলেন। ডাকাডাকি করে আর দরজায় ধাক্কা ধাক্কি করেও যখন কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, ছোটবাবু আর আমি দরজা ভেঙে ঘরে ঢুকলাম। প্রথমে বিছানাটা খালি দেখে আমরা বুঝতে পারিনি, তারপর হঠাৎ ছোটবাবুর চিৎকার শুনে চেয়ে দেখি আমাদের সর্বনাশ হয়ে গেছে।
কর্তাবাবু দেখাশোনা তো তুমিই করতে, তাই তো হরেকেষ্ট?
আগে আপনি তো সবই জানেন, রাত সাড়ে দশটার সময় প্রতিদিন এক গ্লাস জল কর্তার ঘরে রেখে তবে আমার রাতের মতো ছুটি মিলত। এদিকে আবার ঠিক ভোর পাঁচটার সময় এসে গরম জল আর লেবুর রস মিশিয়ে দিতে হতো। দিনের বেলায় আমাকে সব সময় তার কাছে কাছে থাকতে হতো।
তাহলে গতকাল রাতে দশটার সময় তুমি যখন কর্তাবাবুর জল রাখতে এ ঘরে আসো, তখনও তিনি বেঁচে ছিলেন?
হ্যাঁ বাবু।
সে সময় বাবু নিশ্চয়ই জেগেছিলেন?
আগে
কথাবার্তা হয়েছিল কিছু?
না, তেমন কিছু না। তবে জলটা রেখে গেলাম আর বলে গেলাম কর্তা জল রইল। তিনি বললেন হুম। জিজ্ঞেস করলাম আর কোনো কিছু দরকার আছে কি না, বললেন না।
ওই চেয়ারটাতেই তিনি তখন বসেছিলেন নাকি বিছানায় শুয়েছিলেন?
আগে ওই চেয়ারটাতেই বসেছিলেন, জানলার কাছে ঘরের দিকে পিছন ফিরে।
কিরিটি যেন হঠাৎ চমকে ওঠে। ঠিক বাইরে বারান্দায় এমন সময় জুতোর মচ মচ আওয়াজ পাওয়া গেল। কিরিটি তালুকদারের দিকে ফিরে তাকিয়ে বলল,
হিয়ার কামস আ ডক্টর আহমেদ।
বলতে বলতেই পুলিশ সার্জন ডক্টর আহমেদ এসে ঘরে প্রবেশ করলেন এবং ঘরের চারপাশে একবার তাকিয়ে কিরিটিকে দেখে হাসি মুখে বলে উঠলেন,
আরে কিরিটি রায়, দেন সামথিং ইজ রিয়েলি ব্যাড। তো মিস্টার রায়,
রহস্য ঘনীভূত তো?
আপাতত অন্ধকার রাতে রেশমি ফাঁসের নিষ্ঠুর এক হত্যাকাণ্ড মাত্র। আগে আপনি ডেড বডি পরীক্ষা করুন, যতটা সম্ভব পুলিশকে সাহায্য করুন।
পুলিশকে? মানে আর ওল্ড ফ্রেন্ড তালুকদারকে? সে তো আছেই, কিন্তু তাহলে আপনি?
না, হঠাৎ এসে পড়েছি। এদের সঙ্গে যথেষ্ট জানাশোনা আছে আগে থাকতেই, এবং বিশেষ করে মৃত শশাঙ্কবাবুর সঙ্গে যথেষ্ট হৃদ্যতা ছিল, তাই একটু জিজ্ঞাসাবাদ করছিলাম আর কি। তাছাড়া বোঝেনি তো, দীর্ঘদিনের অভ্যেস।
ডক্টর আহমেদ তার কাজ শুরু করলেন। মোটামুটি পরীক্ষা সেরে উঠে দাঁড়াতেই কিরিটি প্রশ্ন করল,
কতক্ষণ আগে মৃত্যু হয়েছে বলে মনে হয় আহমেদ সাহেব?
তা প্রায় ঘন্টা 11-12 হবে বই কি।
আমারও তাই ধারণা, স্ট্র্যাঙ্গুলেশনই তো মৃত্যুর কারণ নাকি?
আপাতত তাই বলেই তো মনে হচ্ছে। ময়না তদন্ত করে দেখা যাক, ইফ এনিথিং মিস্টিরিয়াস ইজ ফাউন্ড।
এরপর কিরিটি তালুকদারকে প্রশ্ন করল,
তোমাদের পুলিশের তদন্ত শেষ হয়েছে তালুকদার?
হ্যাঁ, মোটামুটি, কেবল জবানবন্দি নিতে বাকি।
ও, তবে শুরু করে দাও, আমি অপেক্ষা করি। তোমার কাজ শেষ হয়ে গেলে একসঙ্গেই আমার গাড়িতে ফেরা যাবে।
তালুকদার তাঁর জবানবন্দি নেওয়া শুরু করলেন। লোকজনের মধ্যে বাড়িতে মৃত ব্যক্তিকে বাদ দিয়ে শশাঙ্কর ছোট ভাই সাধু শেখর, মধুর দুই পুত্র বিজয় আর বিনয় শেখর, সাধুর একমাত্র পুত্র অমিয় শেখর, অমিয়র মা সুনয়নী দেবী, শশাঙ্ক শেখরের খাস ভৃত্য হরেকৃষ্ণ, নেপালি ভৃত্য বাহাদুর এবং একজন উড়িয়া ভৃত্য গোলক, রাধুনী বামুন কৈলাস, ঝি হরিমতি, ড্রাইভার উজ্জ্বল সিং এবং দারোয়ান বিক্রম সিং আর লাল সিং। একে একে সকলেরই জবানবন্দি নেওয়া হল আলাদা আলাদা করে, একমাত্র সুনয়নী দেবী আর সাধু শেখরকে বাদ দিয়ে। এদের সকলকে ঘর থেকে বিদায় দিয়ে সবশেষে ওদের দুজনকে ডেকে পাঠানো হল। তালুকদার বলতে লাগলেন,
সকলের জবানবন্দি থেকে ব্যাপার যা ধরাচ্ছে, শশাঙ্ক শেখর চৌধুরীকে শেষ জীবিত দেখেছে তাঁর খাস ভৃত্য হরেকৃষ্ণই। রাত্রি 12টার সময় বিজয়বাবু তখনও জেগে পড়াশুনো করছিলেন, একটা আত্মচিৎকার শুনতে পান, কিন্তু ঘর থেকে বেরিয়ে কোথাও তিনি সন্দেহজনক কিছু দেখতে পাননি বা শুনতে পাননি। বাড়িতে রাত্রির খাওয়া দাওয়া 9:30-এর মধ্যে চিরদিন শেষ হয় এবং গত রাত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। বিজয়বাবুর বর্ণিত চিৎকারের শব্দটা বিজয়বাবু ভিন্ন আর কেউ শুনতে পাননি। বিনয়বাবু রাত্রি 9:30-এর সময় তার জ্যাঠামশাই শশাঙ্ক শেখরের ঘরে গিয়েছিলেন ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে। মিনিট 5-7-এর মধ্যেই কথা শেষ হয়, তিনি চলে আসেন। তারপর বিনয়বাবু নিজের শয়নকক্ষে গিয়ে শুয়ে পড়েন এবং সারাদিনের পরিশ্রমের পর শীঘ্রই ঘুমিয়ে পড়েন। তারপর আজ সকালে গোলমালে ঘুম ভেঙে উঠে সব জানতে পারেন। গত দিনে বা রাত্রে বিজয়বাবুর সঙ্গে শশাঙ্ক শেখরের দেখা সাক্ষাৎ হয়নি। অমিয় শেখরের মতে তিনি রাত্রি 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি গিয়েছিলেন নাইট শোতে সিনেমা দেখতে, হোটেলে খেয়ে সিনেমা দেখে ফিরেছেন রাত 12:30-টায়। এসেই সোজা নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। হরেকৃষ্ণও রাত 10:30-টায় জল দিয়ে নিজের ঘরে গিয়ে শোয়। অন্যান্য ভৃত্যদের মধ্যে কেউ কিছু জানে না, যদিও রাত 11:30 পর্যন্ত প্রায় সকলেই জেগেছিল। দারোয়ান লাল সিং রাত 9:15 নাগাদ কাকে যেন বাড়িতে ঢুকতে দেখেছে, ঠিক বুঝতে পারেনি কে সেই লোক এবং বাড়ির কেউ হবে বলে তাকে কোনো প্রশ্ন করেনি।
লোকটি কে? উই মাস্ট ফাইন্ড হিম আউট।
বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। প্রথমে সাধু শেখর, তার পেছনে সুনয়নী দেবী, আস্তে আস্তে ঘরে এসে ঢুকলেন। সাধু শেখরের বয়স প্রায় 55-এর কাছাকাছি। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় লোকটি বেশ শৌখিন। কাঁচা পাকা মাথার চুল পরিপাটিভাবে ব্রাশ করা, সযত্নে পালিত গোঁপ পালোয়ানি ছাঁদে সূক্ষ্ম করে দুদিকে পাকানো, পরনে শান্তিপুরী ধুতি, গায়ে দামি নেটের গেঞ্জি। সুনয়নী দেবীর বয়স চল্লিশের ঊর্ধ্বে। পরিধানে মিলের সাধারণ লাল পাড় শাড়ি, হাতে অলংকারের বাহুল্য নেই, বরফি প্যাটার্নের দুগাছি করে সোনার চুড়ি, শাঁখা আর লোহা, মাথায় অল্প ঘোমটা। তালুকদার শুরু করলেন,
নমস্কার, আপনি
আগে সাধু শিখর, ইনি আমার স্ত্রী।
বসুন, দাঁড়িয়ে রইলেন কেন?
দুজনেই চেয়ারে বসলেন।
নিতান্ত কর্তব্যবোধেই এ সময় আপনাদের বিরক্ত করতে বাধ্য হলাম, ক্ষমা করবেন।
পাড়ায় একটা ক্লাব আছে, প্রতি রাতেই সেখানে আমি যাই। কাল রাত নটা সোয়া নটা হবে ক্লাব থেকে বেরিয়ে আমি ওই শিয়ালদা মার্কেটের কাছে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু দেখা না পাওয়ায় ফিরে আসি। এই বাড়ি পৌঁছতে তা প্রায় এগারোটা হয়েছিল।
সাধু শেখর এই পর্যন্ত বলেছেন, হঠাৎ সুনয়নী দেবী স্বামীর মুখের দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে দিলেন, এবং ঘরে ঢোকা অবধি যেমন মাথা নিচু করে বসেছিলেন আবার তেমনি ভাবে বসে রইলেন। সাধু শেখর আবার বলতে লাগলেন,
এরপর খেয়ে দিয়ে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি, আর সকালে ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এমন সময় হরিকেষ্ট এসে আমাকে বলে দাদার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
হঠাৎ কিরিটি প্রশ্ন করল,
আপনার দাদা কোনো উইল করে গেছেন বলে জানেন?
হ্যাঁ, গত বছর দাদা উইল করেছেন, আমি জানি সেটা।
এ বাড়ির আর সকলেই সেই উইলের কথা জানেন?
না, একমাত্র আমি, আমার স্ত্রী আর বিজয় ছাড়া বাড়ির আর কেউই কিন্তু উইলের কথা জানে না।
ছেলেদের মধ্যে একমাত্র বিজয়বাবু ছাড়া উইলের কথা কেউ জানল না, তার মানে তাই তো?
সাধু শেখর চুপ করে রইলেন। কিরিটি কি ভেবে তারপর আবার প্রশ্ন করল,
যদি কিছু মনে না করেন, উইলে মোটামুটি কি ব্যবস্থা, মানে যদি একটু বলেন আর কি?
একমাত্র আমার ছেলে অমিয় শেখর ছাড়া সকলেই দাদার সম্পত্তিতে অধিকারী সমানভাবে। অমিয় কেবল মাসে দেড়শো করে টাকা, ওই যতদিন বেঁচে থাকবে মাসোহারা পাবে।
কেন, অমিয়বাবুকে তিনি হঠাৎ বিষয় থেকে বঞ্চিত করলেন যে?
ইদানিং অমিয় রেস খেলতে শুরু করেছিল, দাদা আর আমরা ওই স্বামী স্ত্রীতে তাকে অনেক বুঝিয়েও ফেরাতে পারিনি, দাদাকে শেষে বাধ্য হয়েই এই ব্যবস্থা করতে হয়েছে। তাঁর এত কষ্টের উপার্জিত সম্পত্তি তাঁর মৃত্যুর পর ঘোড়ার পেছনে তছনছ হবে, এ তিনি সইতে পারেননি।
ও আচ্ছা, আপনার স্ত্রীও তো সম্পত্তির একজন সমান অংশীদার।
হ্যাঁ।
আচ্ছা, রাত বারোটার সময় একটা চিৎকার শুনতে পেয়েছিলেন?
না, আমি তখন ঘুমিয়ে।
ঠিক আছে, আপনি যেতে পারেন। আপনার স্ত্রীকে আমরা আলাদা কটি প্রশ্ন করতে চাই, আপনার আপত্তি নেই তো?
না না, ওর যদি কোনো আপত্তি না থাকে আমারও নেই।
স্বামীর কথায় সুনয়নী দেবী মুখ তুলে তাকালেন। কিরিটি বলল,
দু চার মিনিটের বেশি লাগবে না বৌদি, আপনাকে দু চারটে কথা জিজ্ঞাসা করেই ছেড়ে দেব।
সাধু শেখর ঘর থেকে চলে গেলেন।
আপনি কোনো চিৎকার শুনতে পেয়েছিলেন বৌদি গত রাতে?
না।
আপনার স্বামী সাধুবাবু কাল রাতে কখন বাড়ি ফিরেছিলেন?
কিরিটির দ্বিতীয় প্রশ্নে সুনয়নী দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন,
উনি তো একটু আগে সে কথা আপনাদের বলে গেলেন।
না বৌদি, আপনি তো জানেন উনি, মানে আপনার স্বামী, সত্যি কথা বলেননি। সত্যি কথা বলুন, যদি এখনো আপনার প্রিয়জনকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে চান।
ফাঁসি?
হ্যাঁ, ফাঁসি। হত্যা অপরাধে আইনে ফাঁসি হল শাস্তি।
না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না।
অসহ্য কান্নার ভারে সুনয়নী দেবী ভেঙে পড়লেন। মৃতদেহ তখনও তেমনি ঘরের মধ্যে আরাম কেদারায় পড়ে আছে। তালুকদার দলবল সহ প্রস্থান করেছেন। ওরা থানায় পৌঁছে মৃতদেহ ময়না ঘরে নেবার ব্যবস্থা করাবেন। দরজার সামনে একজন পুলিশ কেবল প্রহরায় মোতায়েন। কিরিটি একা এখনো ঘর থেকে বেরোয়নি। তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহের মুখের দিকে চেয়েছিল। কি নিষ্ঠুর ভয়াবহ বৈশাচিক হত্যা! দেহের কোথাও স্ট্রাগলের এক চিহ্ন পর্যন্ত নেই। যেই হত্যা করে থাকুক সে মৃত শশাঙ্ক শেখরের একান্ত পরিচিত, এবং পরিচিত যারা এ বাড়ির সকলেই তাঁর আত্মীয়, এবং সেদিক দিয়ে সকলের পক্ষেই তাকে হত্যা করা সম্ভব। কিন্তু কে সাধুশেখর, সুনয়নী দেবী, বিজয়, বিনয়, অমিয়, এদের মধ্যে কার পক্ষে শশাঙ্ক শেখরকে হত্যা করা বেশি সম্ভব? শশাঙ্ক শেখরের মৃত্যুতে কে বেশি ইন্টারেস্টেড? এদের মধ্যে যদি কেউ করে থাকে, মোটিভ তার কতখানি তীব্র ছিল অন্যদের চেয়ে? চিন্তিত অবস্থায় কিরিটি ঘরের মেঝেটা পরীক্ষা করতে করতে হঠাৎ তার নজরে পড়ল ছোট ছোট কটা কাঁচের টুকরো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। সযত্নে মেঝে থেকে কাঁচের টুকরোগুলো খুঁটে খুঁটে তুলে একটা কাগজে মুড়ে পকেটে রেখে দিল কিরিটি। জলের গ্লাসটা, গ্লাসে আধা আধি জল এখনো পড়ে রয়েছে। বিছানা দেখে মনে হয় গত রাত্রে বিছানায় তিনি একেবারেই শোননি। রাত্রি সাধারণত 11টার আগে শুতেন না, সে কথা সে নিজেও জানে। তাহলে আরাম কেদারাটা? বিজয় শেখর ঘরে ঢুকলেন।
মিস্টার রায়?
কে? বিজয়বাবু, আসুন আসুন।
কাকামণির মুখে জ্যাঠার উইলের খবর আপনি শুনেছেন?
হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বিজয়বাবু।
কি?
ওই চেয়ারটা যেটার উপর এখন মৃতদেহ রয়েছে।
আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না।
বুঝতে পারছেন না? হরিকেষ্ট যখন গতকাল রাতে জল নিয়ে আসে, চেয়ারটা ওই জানলার সামনে ছিল এবং শশাঙ্ক শেখর ওইখানেই চেয়ারে পিছন ফিরে বসেছিলেন। তবে সেই চেয়ারটা এখানে এলো কি করে?
তারপরে হয়তো কোনো একটা সময় জ্যাঠামশাই আবার কেদারাটা এখানে টেনে নিয়ে এসে বসেছিলেন, এমনও তো হতে পারে।
হতে পারে তো সবই, কিন্তু তা হয়নি এক্ষেত্রে। দ্বিতীয়ত, রাতে যে ঘাসের স্লিপারটা উনি ব্যবহার করতেন, ওয়ের ইজ দ্যাট পেয়ার অফ স্লিপার্স? ইট উড নট হ্যাভ ভ্যানিশড ইন থিন এয়ার। তারপর ওই ব্লেসেড চিৎকার বাড়ির আর কেউ শুনতে পেল না। আই জাস্ট কান্ট বিলিভ দিস, ইটস আ ড্যাম লাই, মিথ্যে কথা।
বলতে বলতে কিরিটি হঠাৎ চুপ করে যায় এবং মিনিট কয়েক গুম হয়ে বসে থেকে আবার বলে ওঠে,
যদি কিছু মনে না করেন, আপনার জ্যাঠামশাইয়ের লাইব্রেরি ঘরে গিয়ে লালবাজারে মিস্টার তালুকদারকে আমার হয়ে যদি ফোন করে বলে দেন, কাল সকালে অতি অবশ্য আমার সঙ্গে যেন একবার তিনি দেখা করেন। সে আবার বলে গেল আজ দুপুরে বাইরে কোথাও যাবে।
নিশ্চয়ই, এখনই যাচ্ছি। বিজয় শেখর চলে গেলেন ফোন করতে। কিরিটি চট করে কক্ষ সংলগ্ন বাথরুমের ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে মেঝের দিকে তাকাতেই সহল্লাসে অস্ফুট চিৎকার করে উঠল,
ইউরেকা!
এবং সঙ্গে সঙ্গে নিচু হয়ে কিরিটি বাথরুমের মেঝে থেকে শশাঙ্ক শেখরের ঘাসের স্লিপার জোড়া তুলে সোজা জামার পকেটে ঢুকিয়ে ফেলল এবং আলো জেলে বাথরুমটা ভালো করে একবার দেখল। দিন সাতেক পরের কথা, কিরিটি তার শোবার ঘরে একা বসে গভীর মনোযোগের সঙ্গে একটা বাংলা নভেল পড়ছিল। বেলা প্রায় 11টা। জঙ্গলি এসে খবর দিল সাধু শেখর বাবু এসেছেন, দেখা করতে চান।
এই ঘরে নিয়ে আয়।
সাধু শেখর এলো।
আরে আসুন আসুন। তারপর হঠাৎ এই সময়?
গতকাল তালুকদার সাহেব আমাদের ওখানে গিয়েছিলেন, একটা ঘরে তিনি একা অমিয়র সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে কিসব কথাবার্তা বলেন। এই যাবার সময় বলে গেছেন আপাতত কিছুদিনের জন্য নাকি অমিয়কে বাড়িতে নজরবন্দি থাকতে হবে। এইসব কি কিরিটি বাবু? আচ্ছা, পুলিশ কি অমিয়কে খুনি বলে সন্দেহ করেছে?
পুলিশের মনের খবর আমি জানবো কি করে বলুন মিস্টার চৌধুরী।
বাট দিস ইজ হরিবল। অমিয় আমার ছেলে, সে রেস খেলতে পারে, গোল্লায় যেতে পারে, তা বলে এমন হীন কাজ সে করবে না, আমি হলফ করে বলতে পারি কিরিটি বাবু।
সে কথা আমার কাছে বলে তো কোনো লাভ নেই মিস্টার চৌধুরী, আমি কি করতে পারি এক্ষেত্রে বলুন।
দোহাই আপনার, তালুকদার সাহেব আপনার বন্ধু, তাছাড়া আমাদের বাড়ির সকলকে আপনি তো ভালো করেই চেনেন। আর
আর
উইলের কথা সে তো ঘুণাক্ষরেও জানতো না।
হ্যাঁ, কি বলছেন আপনি?
বলছিলাম অমিয় তো জানতো না দাদার উইলের কথা।
জানতো?
হ্যাঁ,
আপনি বলছেন বটে এই কথা, কিন্তু আমি বলছি মিস্টার চৌধুরী, আপনার ছেলে জানতেন তিনি জ্যাঠার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। তাছাড়া যতক্ষণ পর্যন্ত সে রাতে তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, সব কথা খুলে না বলছেন, আমি কিন্তু কোনো সাহায্যই করতে পারবো না।
কিরিটি বাবু,
আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দেবেন?
কিন্তু সে যে নজরবন্দি,
সেজন্য ভাবতে হবে না, আমি তালুকদারকে বলে দেব ফোনে।
বিকেলের দিকে অমিয় শেখর এসে হাজির হলেন কিরিটির ওখানে। কিরিটি শশাঙ্ক শেখরের পোস্টমর্টেম রিপোর্টটা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। পায়ের শব্দে মুখ তুলে বলল,
আসুন অমিয়বাবু।
আপনি আমাকে ডেকেছিলেন?
হ্যাঁ, কাজের কথা শুরু করা যাক। আপনি জানেন পুলিশ আপনাকে আপনার জ্যাঠামশাইয়ের হত্যার ব্যাপারে সাসপেক্ট করেছে?
জানি, বাট আই ডোন্ট কেয়ার ফর দ্যাট।
ছেলে মানুষই করবেন না অমিয়বাবু, স্পিক আউট দ্য ট্রুথ। এই সন্দেহ থেকে যে কি হতে পারে আর কি না হতে পারে কেউ বলতে পারে না। তাছাড়া আপনারা সকলেই চান যে লোকটি সারা জীবনের শ্রম আর অধ্যাবসায় দিয়ে সমস্ত চৌধুরী পরিবারকে দাঁড় করিয়ে গেলেন, তার এই নিষ্ঠুর হত্যা ব্যাপারের একটা মীমাংসা হোক, প্রকৃত অপরাধী দণ্ড পাক, কি তাই তো?
জঙ্গলি এসে খবর দিল বিজয়বাবু এসেছেন।
যা, এই ঘরেই তাকে পাঠিয়ে দে।
একটু পরেই বিজয় শেখর এসে ঘরে ঢুকলেন।
আসুন বিজয়বাবু, অমিয়বাবুকে একটু আগে বলছিলাম সব কথা আমাকে খুলে বলতে। শশাঙ্কবাবু আপনাদের জ্যাঠামশাই, আমার বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন, তাছাড়া আপনাদের সকলেরই আমি হিতাকাঙ্ক্ষী। সেদিক থেকেও আমি আশা করতে পারি আপনারা সব কথাই আমাকে খুলে বলবেন।
আহ, অবুঝোস নে অমু, কিরিটিবাবু তো ঠিক কথাই বলছেন, ওনাকে সব কথা খুলে বল। বিজয় শেখর অমিয়বাবুকে লক্ষ্য করে কথাগুলো বললেন।
তুমি কি বলছো দাদা? তুমি তাহলে সন্দেহ করো আমি জ্যাঠামশাইকে খুন করেছি?
অদ্ভুত একটা উত্তেজনায় অমিয়বাবুর মুখখানা যেন থমথম করতে লাগল। এরপর সকলেই কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর হঠাৎ কিরিটি নীরবতা ভঙ্গ করে বলে উঠল,
শুনুন অমিয়বাবু, সেই রাতে আপনি সিনেমায় যাননি, এবার কোথায় গিয়েছিলেন একটু বলুন তো।
সিনেমাতে যাইনি।
অবাকভাবে তাকালো অমিয়বাবু কিরিটির মুখের দিকে।
না, তার প্রমাণ আছে আমার হাতে। আপনাদের দারোয়ান লাল সিং আপনাকে রাত সোয়া নটা নাগাদ বাড়িতে ঢুকতে দেখেছে, এ কথা সত্যি কিনা?
কিরিটির কথা শুনে অমিয়বাবু হঠাৎ যেন বৈদ্যুতিক শক খাবার মতো নিশ্চল হয়ে গেলেন। তারপর হঠাৎ কিরিটির দিকে মুখ তুলে তাকালেন।
অমিয়বাবু এখন বোধ হয় বুঝতে পারছেন কেন পুলিশ আপনাকে সাসপেক্ট করছে।
সে কি? তবে তুই মিথ্যে বলেছিস অমু, তীক্ষ্ণ কণ্ঠে বিজয় শেখর প্রশ্ন করলেন।
হ্যাঁ, কিরিটিবাবু ঠিকই বলেছেন, সিনেমাতে সে রাত্রে আমি যাইনি।
তবে?
আমি বাড়িতেই ছিলাম, আর রাত্রি 10:15 নাগাদ জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখাও করেছিলাম।
জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করেছিলি কেন?
মাসখানেক আগে হঠাৎ একদিন মা আর বাবার কথা শুনে বুঝতে পারি জ্যাঠামশাই আমাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। কেন আমাকে বঞ্চিত করবেন এ কথা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম।
তারপর?
আমার কথা শুনে জ্যাঠামশাই বললেন তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন। তখন ইচ্ছা করছিল তাকে তাকে খুন করি।
কি সর্বনাশ! এবার বোমার মতোই যেন ফেটে পড়ল অমিয়।
সর্বনাশ কেন? কেন তিনি আমাকে বঞ্চিত করবেন? কি আমার অপরাধ? রেস কি শুধু আমি একাই খেলি? আর তার সব ভাইপোরা সাধু, তাদের কোনো দোষ নেই, তবে কেন কেন আমি সইব এই অন্যায় অবিচার?
মুহূর্তে ঘরের সমস্ত আবহাওয়া যেন বিষিয়ে উঠল। ওই দিন রাত প্রায় 9:30 শশাঙ্ক শেখরের ঘর। শশাঙ্ক শেখরের ঘরে উপস্থিত সাধু শেখর, বিজয়, বিনয়, অমিয় আর সুনয়নী দেবী। ঘরের মধ্যে কিরিটি বলছিল,
পুলিশ অমিয়বাবুকে একা নজরবন্দি করে রাখলেও আসলে কিন্তু আপনারা সকলেই পুলিশের নজরবন্দি, কারণ কারণ আপনাদেরই মধ্যে আছে খুনি।
সাধু শেখর চিৎকার করে উঠলেন,
এ আপনি কি বলছেন কিরিটিবাবু? আমরা আমাদের সবচেয়ে যিনি আপন তাকে খুন করেছি আমরা?
হ্যাঁ, মানুষের শুভ বুদ্ধি যখন দুর্বুদ্ধিতে আচ্ছন্ন হয় তখন কোনো নিজ কাজ নেই যা মানুষ করতে পারে না।
বিজয়বাবু বললেন, কিন্তু এই যে সাংঘাতিক কথা।
শুনুন, আমি অনুমানে বলতে পারি সেই রাতে আসলে কি ঘটেছিল। রাত 9:15 সময় অমিয়বাবু তাঁর জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে আসেন এবং উইল সংক্রান্ত ব্যাপারে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়। অমিয়বাবু ভয়ানক চোটে ওঠেন এবং হয়তো তাকে মৃত্যু ভয়ও দেখান। অমিয়বাবুর সঙ্গে যখন কথা কাটাকাটি হচ্ছিল সে সময় সুনয়নী দেবী ছিলেন দরজার বাইরে।
হঠাৎ সাধু শেখর প্রশ্ন করলেন তার স্ত্রীকে,
এ কথা সত্যি?
হ্যাঁ, আমি ওর ঘরের দিকেই আসছিলাম,
রাত্রে কিছু খাননি তো? অন্তত এক কাপ দুধ খাবেন কিনা জিজ্ঞেস করতে।
অমি অমন ধরনের কোনো কথা বলেছিল?
হ্যাঁ, খুন করবে বলে শাসিয়েছিল। রেগে ঘর থেকে ও যখন বেরিয়ে যায় আমাকে দেখতে পাইনি ও।
হা ভগবান!
সাধু শেখর দু হাতে মুখ ঢাকলেন। কিরিটি বলতে লাগলো,
রাত 9:30 পর এবং 10:15 মধ্যে শশাঙ্ক শেখর খুন হয়েছেন। বিজয়বাবু তাঁর জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসবার পরই বোধহয় তিনি নিহত হন।
সে কি? তবে যে হরেকৃষ্ণ বলল জ্যাঠার সঙ্গে সে কথা বলেছে, তিনি তার উত্তর দিয়েছেন? বিজয় শেখর প্রশ্ন করলেন।
দ্যাট ইজ নট কারেক্ট। হরেকৃষ্ণ যখন জল নিয়ে এ ঘরে আসে, শশাঙ্ক শেখর ওয়াজ অলরেডি ডেড, মৃত। জানলার কাছে চেয়ারটা টেনে নিয়ে মৃতদেহটাকে কায়দা করে চেয়ারের উপর পিছন ফিরিয়ে বসিয়ে রাখা হয়েছিল।
তবে তার কথার জবাব দিয়েছিল কে?
খুনি। হি ওয়াজ সামওয়্যার ইন দিস রুম, লুকিয়েছিল। শশাঙ্ক শেখর হরেকৃষ্ণর কথার জবাবে কেবল হ্যাঁ আর না দুটি কথা বলেছিলেন। হরেকৃষ্ণর মনে কোনো সন্দেহ হয়নি। তারপর হরেকৃষ্ণ যখন চলে গেল, তখন খুনি নিশ্চয়ই আবার চেয়ারটাকে টেনে ঘরের মাঝখানে এনে রাখে। খুনি যতই চালাক হোক না কেন, আমার কাছে ধরা পড়ে গেছে সে।
বলতে বলতে হঠাৎ কিরিটি পকেট থেকে শশাঙ্ক শেখরের ব্যবহৃত ঘাসের স্লিপার জোড়া বের করে বলল,
এই স্লিপার জোড়াই খুনের প্রমাণ, এবং এ ছাড়া এই ঘরের মধ্যে এমন একটি প্রমাণ সে রেখে গেছে অজ্ঞাতে, যাতে করে তাকে আমাদের শনাক্ত করতে আদপেই কোনো কষ্ট পেতে হবে না।
বলতে বলতে কিরিটি স্লিপার জোড়া টেবিলের ওপর নামিয়ে রাখল। তারপর আবার বলতে শুরু করল,
রাত 12:00 সময় একটা আর্ত চিৎকার শোনা যায়। একমাত্র বিজয়বাবু ছাড়া দ্বিতীয় কেউ সে চিৎকার শুনতে পাননি। এবার কথা হচ্ছে, চিৎকারটা সত্যি হয়েছিল কিনা। আমি বলছি হ্যাঁ, চিৎকার করেছিলেন সুনয়নী দেবী।
ঘরের মধ্যে যেন বজ্রপাত হল। কিরিটি একা চেয়ারে বসেছিল, আর সকলেই তার নির্দেশে ঘর ছেড়ে চলে গেছে। হঠাৎ ভেজানো দরজা ঠেলে সুনয়নী দেবী ঘরে ঢুকলেন।
আসুন বৌদি।
আমার ছেলেকে বাঁচান ঠাকুরপো, আমি তো মা, আমি ভগবানের নামে বলছি, আমি এ পাপ করিনি।
কিন্তু এখনো আপনি আমাকে বলেননি বৌদি, সেই রাতে 12:00 সময় আপনি আবার এ ঘরে এসেছিলেন কেন?
ওই হতভাগা অমিকে বাঁচাতে। ও কথা শুনবার পর তার উপর আমি নজর রেখেছিলাম, আর মাঝরাতে হঠাৎ তাকে একা একা ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এসে ঘরের দিকে আসতে দেখে আমি আসি তার পেছনে পেছনে, তাকে অনুসরণ করে। সে আগেই এ ঘরে আসে। ঘরে ঢুকেই দেখি অমির হাতে পিস্তল, ভাসুরের পিছন দিকে উঁচিয়েছে। দেখে আমি চিৎকার করে উঠি, কিন্তু কিন্তু
জানি সে চিৎকার শুনে হঠাৎ আপনার ছেলে বোধহয় ভয় পেয়ে পালাতে যায়, যার ফলে ধাক্কায় জলের গ্লাসটা পড়ে ভেঙে যায় এবং আপনি তখন আর একটা গ্লাসে জল এনে রেখে দিয়ে কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে জল মুছে চলে যান এই ঘর থেকে। কিন্তু কিন্তু কেন?
কারণ জলের গ্লাসটা ভাঙা দেখলে আর আমার চিৎকার যদি কেউ শুনে থাকে সন্দেহ হতে পারে এই ভেবে।
সন্দেহ কিসের? আপনি তো তখনও জানতেন না যে শশাঙ্ক শেখর মারা গেছেন।
জানতাম না বটে, তবে আমার ছেলে ঘর থেকে চলে যাবার পরই আমার কেমন যেন সন্দেহ হয়। চিৎকারের শব্দেও আমার ভাসুর কোনো সাড়া দিলেন না কেন? কাছে এগিয়ে যেতে সব বুঝতে পারি, আর সেই জন্যই আরেকটা গ্লাসে জল এনে রেখে দিই।
ইতিমধ্যে কখন এক সময় বিজয় শেখর ঘরে ঢুকেছে, সুনয়নী দেবী না জানতে পারলেও কিরিটি লক্ষ্য করেছিল। এবারে বিজয় শেখর হঠাৎ প্রশ্ন করল, তবে জলের গ্লাস থেকে জল খেল কে?
পরে আপনার এই প্রশ্নের জবাব দেব বিজয়বাবু। রাত অনেক হল, আজকের মতো বিদায় নেব, নমস্কার।
এরপর সকলকে ঘর থেকে বিদায় করে দরজায় চাবি লাগিয়ে কিরিটি বিদায় নেবার আগে একবার সুনয়নী দেবীর সঙ্গে গোপনে কিছুক্ষণ কথাবার্তা বলে গেল। অন্ধকার রাত্রির বুকে জেগে কৃষ্ণা চতুর্দশীর চাঁদ, রাত বোধ করি দুটো হবে। কিরিটি আর তালুকদার নিঃশব্দে শশাঙ্ক শেখরের ঘরে প্রবেশ করে খাটের বাঁদিকে যে আলমারিটা ছিল তার পেছনে আত্মগোপন করে অপেক্ষা করতে লাগল। সমস্ত বাড়িটাই যেন কবরখানার মতো নিস্তব্ধ হয়ে গিয়েছে। ঝিমঝিম করছে রাত্রির নিস্তব্ধতা। চাঁদের সামান্য একটু আবছা আলো ঘরের খোলা জানলা দিয়ে মেঝে এসে পড়েছে। তালুকদারকে কিরিটি বলেছে তাকে আসতেই হবে, কারণ সে জেনেছে যে ওই স্লিপার জোড়াই একমাত্র প্রমাণ নয়, তা ছাড়াও এ ঘরে এমন কোন চিহ্ন রেখে গেছে খুনি যাতে করে তাকে শনাক্ত করতে একটুও বেগ পেতে হবে না। এবং এসব ক্ষেত্রে খুনির সাইকোলজি যা হয়, তাকে সেই মারাত্মক চিহ্নটি সরানোর জন্য আসতেই হবে। হঠাৎ এমন সময় বাথরুমের দিক থেকে সতর্ক পায়ের চাপা শব্দ শোনা গেল। কিরিটি সজাগ হয়ে ওঠে। ওই আসছে, নিঃশব্দ সতর্ক পায়। দীর্ঘ সাত দিন ও সাত রাতের পর খুনি আবার এ ঘরে ঢুকছে। সত্যি সে এল। অন্ধকারের অস্পষ্ট আবছা রহস্য দিয়ে ঘেরা, সর্বাঙ্গে কালো একটা চাদর মুড়ি দেওয়া। চাদরখানা টেনে মুখের নিচের অংশ পর্যন্ত ঢেকে দিয়েছিল, যেখানে কিরিটি ঘণ্টা কয়েক আগে টিপয়ের ওপর স্লিপার জোড়া রেখে গিয়েছিল সেটার সামনে এসে দাঁড়াল। সে হাত বাড়িয়ে স্লিপার জোড়া তুলে নিল, আর সঙ্গে সঙ্গেই একটা চাপা হাসি এবং কিরিটির কণ্ঠে,
"Your game is up, my dear friend."
পাঁচ সেলের হান্টিং টর্চের আলোর ঝাপটা খুনির চোখে মুখে যেন ঝাঁপিয়ে পড়ল। একটা আর্ত অস্ফুট চিৎকার। কিরিটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে দুহাতের লৌহ বেষ্টনীতে বেঁধে ফেলল আগন্তুককে। বলল,
"বাড়ি সকলকে ডাকো তালুকদার."
অবাক হতচকিত সকলে। বাতি জ্বালা হয়নি, শুধু চাঁদের ক্ষীণ আলো। সেই অস্পষ্ট আলোতেই সবাই দেখল চেয়ারের ওপর কালো চাদরে মুখ পর্যন্ত ঢাকা একজন বসে আছে নিঃশব্দে।
"আসুন সকলে, খুনিকে পাওয়া গেছে। লজ্জায় কালো কাপড়ে মুখ ঢেকেছেন। ঘরে আলো জেলে ওর অবগুণ্ঠন মোচনের আগে প্রকৃত ব্যাপারটা সংক্ষেপে আপনাদের খুলে বলতে চাই। আগেই আমি বলেছি খুনি আপনাদের মধ্যেই একজন। কেন? তার কারণ আপনারা ছাড়া বাইরের কেউ জানত না যে শশাঙ্ক শেখর ডায়াবেটিস রোগে ভুগছিলেন। ঘন ঘন তাকে বাথরুমে যেতে হতো। এবার খুনি সেই চান্সটি নেয় এবং বাথরুমের মধ্যে আত্মগোপন করে সুযোগের অপেক্ষায় ছিল সে। অমিয়বাবু সেই রাতে এ ঘর থেকে চলে যাবার পর শশাঙ্ক শেখর উত্তেজিত হয়ে ওঠেন, তাই জল খেয়ে বাথরুমে যান। বাথরুমে গিয়ে আলো জ্বালাতেই খুনি অতর্কিতে পেছন দিক থেকে তাকে আক্রমণ করে, রেশমি সুতোর গুচ্ছ দিয়ে গলায় ফাঁস লাগায়। দ্বিতীয়ত, এ বাড়ির সংস্থান আর নির্মাণ এমন যে একমাত্র এ বাড়ির লোক ছাড়া বাইরের কারো পক্ষেই তার শোবার ঘরের মধ্যে দিয়ে কিংবা বাইরের দেয়াল বেয়ে বাথরুমে এসে লুকিয়ে থাকা অসম্ভব। যখনই আমি স্থির নিশ্চিত হলাম যে বাড়ির মধ্যে কেউ একজন খুনি, তখনই ভাবতে শুরু করি সে কে। সকলের মুভমেন্টস চেক করে বুঝলাম আপনাদের মধ্যে একমাত্র ইনি ছাড়া আর কারো পক্ষে সেই রাতে হত্যা করা সম্ভব ছিল না। কিন্তু হত্যার মোটিভ থাকা প্রয়োজন, সেটা শুনলে আশ্চর্য হবেন, সামান্য বোঝবার ভুল। শশাঙ্ক শেখরের উইলে অমিয়বাবুকে বঞ্চিত করবার প্রধান কারণই ছিল তাকে কান ভাঙানি দেওয়া। এবার স্নেহ দুর্বল মন শশাঙ্ক শেখরের, অমিয় সম্পর্কে নানা কথা শুনতে শুনতে তার মন একসময় বিকল হয়ে ওঠে, ফলে অমিয়কে তিনি সম্পত্তি থেকে বঞ্চিত করেন। কিন্তু খুনি একটা জিনিস জানত না, শশাঙ্ক শেখরের হৃদয় ভীষণ দুর্বল এবং তিনি কান পাতলা হলেও ভীষণ বুদ্ধিমান ছিলেন। And one day he smelt the rat. এবং ব্যাপারটা যে বহু অংশে হিংসায় হয়েছে তা বুঝতে তার দেরি হল না। শশাঙ্ক শেখর তখন খুনিকে একদিন মুখোমুখি চার্জ করলেন এবং তাকেও সম্পত্তি থেকে বঞ্চিত করবেন সে কথা জানিয়ে দিলেন। খুনি এইখানেই মারাত্মক ভুল করল। সে ভাবল ওটাই বুঝি শশাঙ্ক শেখরের সত্যিকারের অন্তরের কথা। তাছে সত্যি সত্যি শশাঙ্ক শেখর দ্বিতীয় একটা উইল করেন এই ভয়ে, শুধুমাত্র এই ভয়ে অতর্কিতে পিছন থেকে গলায় ফাঁস জড়িয়ে তাকে খুন করল সে। এই ঝগড়ার ঘটনাটা একমাত্র সুনয়নী দেবী ছাড়া দ্বিতীয় কেউ জানতেন না। আজই রাতে তিনি সে কথা আমাকে বলেছেন এবং সঙ্গে সঙ্গে খুনের উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তালুকদার, ঘরের আলোটা এবার জ্বালো। শশাঙ্ক শেখরের পায়ে চটি না থাকাতেই আমি বুঝেছিলাম হি ওয়াজ মার্ডার্ড ইন দ্য বাথরুম। তাছাড়া সেখানে খুন করাই ছিল সবচাইতে নিরাপদ খুনির পক্ষে।
দপ করে ঘরের আলো জ্বলে উঠল। হাত বাড়িয়ে কিরিটি তখন খুনির মুখ থেকে কাপড়টা টেনে নিয়ে বলতে শুরু করল,
বিজয়বাবু, ভেবেছিলেন নিজে থেকে আমার কাছে সাফাই গাইতে পারলেই বুঝি আমার চোখে ধুলো দিতে পারবেন। একটা কথা কিন্তু ভুলে গিয়েছিলেন আপনি, যে লোক সাধারণত রাত দশটার বেশি জাগে না সে হঠাৎ রাত ১২টা পর্যন্ত জেগেছিল কেন? চিৎকার শুনতে কি?
কি করে বুঝলে কিরিটি যে বিজয়বাবুই খুনি?
তালুকদার প্রশ্ন করল।
বাই সিম্পল অ্যানালিসিস, বিনয়বাবু হত্যা করতে পারেন না, কারণ তিনি থাকতেন একেবারে শেষ দিককার ঘরে। সেখান থেকে শশাঙ্ক শেখরের ঘরে ঢুকতে হলে একমাত্র ওই দরজা ছাড়া উপায় ছিল না, এবং সেক্ষেত্রে ঘরে ঢুকে হত্যা করে দরজা বন্ধ করে বেরুবারও উপায় ছিল না। তারপর অমিয়বাবু, তিনি যে খুন করেননি তার প্রমাণ তাঁর মুভমেন্টস, সাধুবাবু আর সুনয়নী দেবীর মুভমেন্টস তাদের নির্দোষিতার প্রমাণ। এবার বাকি পড়ে রইলেন বিজয়বাবু। সামান্য একটা পরীক্ষা করেছিলাম খুনিকে, স্রেফ একটা ধাপ্পা দিয়ে, যে খুনি এমন একটা চিহ্ন এই ঘরে রেখে গেছে যাতে করে তাকে শনাক্ত করতে আমাদের এতটুকু কষ্ট পেতে হবে না, এবং নির্ভুলভাবেই উনি আমার ফাঁদে পা দিলেন। বিধাতার দণ্ড এমনি করেই পাপীর মাথায় পড়ে। সাধুবাবু, আমার কর্তব্য শেষ হয়েছে, এবারে তালুকদার সাহেবের সঙ্গেই আপনাদের আলোচনা, আমি আসি।
ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলো অন্ধকারের সকল রহস্য উদ্ঘাটন করে দিয়েছে। বিজয় শেখর তার জ্যাঠামশাইয়ের খুনের কলঙ্ক এবং দুর্নিবার লজ্জা মাথা পেতে নিলেন। একঘর স্তম্ভিত মুখের সামনে দিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল কিরিটি। শুনছিলেন রেশমি ফাঁস, রচনা নিহার রঞ্জন গুপ্ত, সাধু শেখর মীর, বিজয় শেখর ও ডক্টর এম এন দীপ, অমিয় শেখর ও হরেকৃষ্ণ অনির্বাণ ঘোষ, তালুকদার শঙ্করী প্রসাদ মিত্র, বিনয় শেখর অভিষেক, সুনয়নী দেবী ইন্দ্রাণী, গল্প পাঠে ও গল্পের সূত্রধার দীপ, কিরিটির ভূমিকায় মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, বিশেষ সহযোগিতায় অভিষেক। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা শ্রীমতী কেয়া সেনগুপ্ত এবং তার পরিবারকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।
Exclusively on FusionBD.com.